আপনাদের জিজ্ঞাসা আর আমাদের বিশেষজ্ঞ প্যানেলের জবাব ও বিশ্লেষণের এই অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। তো আজকের বিষয় হচ্ছে গুজব ও গণপিটুনি, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি। আজ আমাদের প্যানেল সদস্যরা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। অধ্যাপক মিজানুর রহমান, আপনাকে স্বাগতম। রয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজ্ঞ ডক্টর শাহাদিন মালিক। ডক্টর মালিক, আপনি কি লাইনে আছেন? না, আমরা তাকে পাওয়ার চেষ্টা করছি, এখনো পর্যন্ত আমরা কানেক্ট করতে পারিনি। আছেন আইনবিদ ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট দিলরুবা শারমিন। অ্যাডভোকেট শারমিন, আপনাকে স্বাগতম। ডক্টর শাহাদিন মালিক আমাদের সঙ্গে যোগ দিলে আমরা একটু পরেই জানাবো আপনাদের। তো শ্রোতা বন্ধুদের এখনই জানিয়ে রাখি যে আপনারা সরাসরি আমাদের ফোন করতে চাইলে অনুষ্ঠান চলার সময় এই নাম্বারে ফোন করতে পারেন, 2026193062। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে গুজব ও গণপিটুনির যেসব ঘটনা আমরা লক্ষ্য করেছি তা যে কেবল নিন্দনীয় এবং সর্বতোভাবে পরিত্যাজ্য তাই নয়, একই সঙ্গে তা ভীতির সঞ্চার করতে পারে মানুষের মনে। পদ্মা সেতুর মতো এরকম অবকাঠামোগত উন্নয়ন কাজকে যে কেবল বাধাগ্রস্ত করতে পারে তা নয়, মানুষ হত্যার গুজবে মানুষকেই হত্যা করার এ প্রয়াস সাধারণ মানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে। বিশেষত ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমকে ব্যবহার করে দাবানলের মতো গুজব ছড়ানোর যে প্রচেষ্টা তা সর্বনাশের দিকে দেশকে ঠেলে দিতে পারে। ব্যক্তিগত শত্রুতাকে বাস্তবায়িত করার জন্য সম্প্রদায় ও সমাজকে উস্কে দেওয়ার এরকম অপচেষ্টা যে থামিয়ে দেওয়া প্রয়োজন সে কথা সকলেই বিশ্বাস করেন। এটুকু বলেই আমরা প্রথমেই প্রশ্ন নিতে যাচ্ছি। আজ টেলিফোন লাইনে অনেকেই রয়েছেন, তাই প্রশ্নকর্তাদের প্রতি অনুরোধ আপনারা সংক্ষেপে প্রশ্ন করবেন, আর প্যানেলিস্ট সদস্যদের প্রতিও আমাদের সবিনয় অনুরোধ সময়ের স্বল্পতার কারণে উত্তরও একটু সংক্ষেপে দিতে, উত্তরের পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই। তো আজকের প্রথম প্রশ্নকর্তা হচ্ছেন শ্রাবণী সুর যশোর থেকে। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। আমাদের দেশে কিছুদিন ধরে গুজব গণপিটুনির যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, শুরুটা হয়েছিল চিটাগাংয়ের ইস্কন মন্দিরের প্রসাদ বিতরণের গুজব থেকে। সেখানে বলা হয়েছিল মুসলিম ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে প্রসাদ খাইয়ে হরিনাম করিয়ে প্রসাদ খাওয়ানো হচ্ছে এবং তাদের ধর্মান্তরিত করার চেষ্টা হচ্ছে, এবং তার পরবর্তীতে সেটাকে আরেকটু রং চড়ানো হলো যে তারা শুয়োরের মাংস খাইয়েছেন। সেখানে ওই স্কুলের প্রধান, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের বিবৃতি থেকে পরবর্তীতে আমরা জানতে পারি যে আসলে হিন্দু কমিউনিটির ছেলে মেয়েদেরকেই সেই প্রসাদটা খাওয়ানো হয়েছিল, এবং বৈষ্ণব সম্প্রদায়েরা মাছ মাংস পেঁয়াজ রসুন স্পর্শ করেন না, তাই শুয়োরের মাংস প্রসঙ্গটা খুবই অপ্রাসঙ্গিক। তা সত্ত্বেও কিন্তু গুজবটি রটেছিল এবং ওইখানকার পরিস্থিতি খুবই ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছিল ওই প্রধান শিক্ষকের বিবৃতির পরে খানিকটা স্তিমিত হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখেছি যে একজন মাকে স্কুলে যাওয়ার পরে পিটিয়ে, নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলা হলো, গুজব হলো তিনি ছেলে ধরা, এবং পরবর্তীতে সাইবার ক্রাইম বলা যেতে পারে এটাকে, ফেসবুকের মাধ্যমে গুজব ছড়ানো হলো ইনবক্সে ইনবক্সে যে পদ্মা সেতু তৈরি করতে প্রচুর মাথা লাগবে এবং সেই মাথার যোগান দেবার জন্য বিভিন্ন স্কুলকে সরকার পরামর্শ দিয়েছে এবং স্কুলের প্রতিও মানুষের গুজব তৈরি করে দেওয়া হলো। এর পাশাপাশি সারা দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ধর্ষণ চলছে, ধর্ষণের একটা মহোৎসব চলছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ কি উদ্ভট উটের পিছে চলছে না? আমার তো মনে হচ্ছে শামসুর রহমানের সেই আক্ষেপের বাংলাদেশে কি আমরা এখন আবার ঢুকে পড়েছি, না এখান থেকে উত্তরণের কি পথ আছে, যে উত্তরণের জন্য সরকারকে যে যে পদক্ষেপ নিতে হবে আদৌ কি সরকার তা নিতে পারছেন? প্যানেলের কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ সকলকে।
ধন্যবাদ শ্রাবণী সুর আপনাকেও। আমরা এবার যাচ্ছি প্রথমেই অধ্যাপক মিজানুর রহমানের কাছে।
জি দেখুন, উনি তো বেশ কয়েকটি প্রশ্ন উত্থাপন করেছেন এবং সবগুলো প্রশ্নের বিশদ ব্যাখ্যা প্রয়োজন, তবে যেহেতু সময় স্বল্পতা রয়েছে তাই আমি খুব ছোট্ট করে একটি কথা বলব।
বলুন।
একটি হচ্ছে যে দেখুন, এই এত বছর পরেও আমরা যেখানে আমাদের শিক্ষার হার নিয়ে নানাখানে আমরা গর্ব করে থাকি এবং আমাদের অর্থ অর্থ সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন যে করছে এবং অধিকারের ক্ষেত্রে কতটা সংকুচিত এটা আমরা বলতেই অনেক সময় লজ্জাবোধ করি। এর কারণটা চিন্তা নেই যে দেখুন কি ধরনের কুসংস্কার ছড়ানো আজ সেটা হচ্ছে গণপিটুনি। কেননা এর মাধ্যমে যেটি স্পষ্টতই প্রকাশিত হচ্ছে সেটি হচ্ছে যে মানুষের, সাধারণ মানুষের, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনের উপরে যেন আস্থা একদমই উবে গেছে। এবং এই যে আস্থাটি নেই বা আস্থাহীনতার একটা সন্ধিক্ষণে আমরা পৌঁছেছি, এটি কিন্তু একদিনে সৃষ্টি হয়নি এবং এটি তাৎক্ষণিক যে মানে খুব একটি যে উত্তরণের পথ আছে তেমনটি নয়। তবে এটি একটু দুশ্চিন্তার কারণ, কেননা মানুষ মনে করে যে আমি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয় প্রার্থী হই, আমি যদি আইনের প্রার্থী হই, আমি যদি ন্যায় বিচার প্রার্থী হই, তাহলে আমি সেখান থেকে ন্যায় বিচার থেকে বঞ্চিত হব এবং আইনের পথে কোনো কিছু চলবে না। সুতরাং আইন নিজের হাতে তুলে নিয়ে তাৎক্ষণিক যে ন্যায় বিচার সেটি নিশ্চিত করতে হবে, যেটি কোনো মানে সভ্য সমাজ কশিনকালে কখনো গ্রহণ করেনি এবং যা থেকে বিরত থাকা প্রত্যেকটি মানে নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু তদুপরি এই যে আস্থাহীনতার কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে চলেছে। এই কথাটি যারা মানবাধিকার কর্মী, বুদ্ধিজীবী মহল, আমরা অনেক আগেই কিন্তু আমরা উচ্চপিত ব্যাপারে আমরা সমালোচনা করে এসেছি, বলে এসেছি যে আইনের শাসন প্রতিষ্ঠার কোন বিকল্প থাকতে পারে না এবং কেউ বা কেউ কোন বাহিনী বা কোন সংস্থাই আইনের ঊর্ধ্বে নয় এবং প্রত্যেকেরই একটা জবাবদিহিতা এবং দায়বদ্ধতা নিশ্চিত করা দরকার। এটি বোধ হয় এখন নিশ্চয় সকলেই আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সক্রিয় উদ্যোগ গ্রহণ করবেন।
ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট দিলরুবা শারমিন।
জি
বলুন।
আসলে দীপি তো মোটামুটি সবই উত্তর বলে দিয়েছেন, সুতরাং তাদের সাথে এটুকু যোগ করতে পারি যে আসলে উত্তরণের পথ কি? উত্তরণের পথটা হচ্ছে সমাজে যে অসহিষ্ণুতা বেড়েছে, মানুষের সহনশীলতা কমেছে এবং সহ্য ক্ষমতা, ক্ষমা করা, ভুলে যাওয়া, এগুলো যে কমে গেছে এবং মানুষের প্রতি যে মানুষের মানবিক বোধ এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, ধীরে ধীরে কমে এসেছে আমি বলবো না, বলবো বিলুপ্ত হয়ে যাচ্ছে। নইলে দেখুন যে ছেলে ধরা সন্দেহ করুক বা যে যাই করুক, গণপিটুনি একটা কেমন একটা ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে আমাদের স্যার উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা আস্থা ফিরিয়ে আনতে হবে এবং এটা আইনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন বেসিক্যালি তাদেরকেই আনতে হবে। জনগণ কিন্তু আসলে বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল, কিন্তু আমাদের বিভিন্ন বাহিনী তাদের ক্ষমতার নানা প্রকার ব্যবহার এবং অপব্যবহার সর্বোচ্চ ব্যবহার করে করে এমন একটা পর্যায়ে এনেছে যে আজকাল মানুষের ধৈর্য সহ্য সবই কমে যাচ্ছে। যে আমি যদি আজকে কোনো একটা বিচার থানাতে দেই সেটার পিছনে তদবির লাগবে, সেটা যদি কোর্টে নিয়ে যাই দিন মাস বছর পার হবে, এই পক্ষ সময় চাইবে তো ওই পক্ষ সময় দিবে, এই যে সময় ক্ষেপণ এবং দিনের পর দিন বিভিন্ন মামলায় যখন দেখেছে সাধারণ জনগণ, তার মানে এই না যে আমি অসহিষ্ণুতা সাপোর্ট করছি। আমি বলছি যে মানুষকে সহিষ্ণু করার জন্য বা এই অবস্থা থেকে উত্তরণের জন্য রাষ্ট্র পরিচালনায় যে বা যারাই আছে, বাহিনীতে যে বা যারাই আছে, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, প্রশাসন বলেন, প্রত্যেকে তার নিজের নিজের দায়িত্বটা পালন করতে হবে। এটা করলে পরে একমাত্র মানুষের মাঝে আইনের প্রতি আস্থা ফিরে আসবে, মানুষ বুঝবে, মানবিক বিষয়গুলো বুঝবে। এবং আরেকটা জিনিস আমি খুব লক্ষ্য করি, এইসব অসহিষ্ণুতা, তাৎক্ষণিক আইন নিজের হাতে তুলে নেয়া, নিজেই বিচারক হয়ে যে সেখানে বিচার করে পিটিয়ে মেরে ফেলা, নানাবিধ ঘটনা, এর বাইরেও অনেক অসংখ্য ঘটনা। যে গতকাল দেখলাম যে একটা কাজের মেয়ে দশতলা ১৫তলা বিল্ডিং এর দশতলা ঝুলছে, তো সুদীপ্ত সালাম একজন ছোট সাংবাদিক ক্যাপচার করেছে ছবিটা। তো পরবর্তীতে যাই হোক আইনের লোক, থানা পুলিশ ওখানে হস্তক্ষেপ করাতে সমাধান হয়েছে। তো থানা পুলিশ প্রশাসন স্থানীয় মেম্বার বা যারা আছেন জনপ্রতিনিধি, এরা যদি সবাই মিলে যদি সহযোগিতা করে উত্তরণের পথটা আসলে ওটাই, জনগণকে আইন আদালতের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে এবং প্রশাসনের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে, এটাই উত্তরণের পথ।
জি ধন্যবাদ আপনাকে। এর মধ্যে ডক্টর শাহদিন মালিক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। ডক্টর শাহদিন মালিক সুপ্রিম কোর্টের আইনজ্ঞ ডক্টর স্বাধীন মালিক, আপনাকে স্বাগতম। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি করেছেন ঢাকা থেকে তাসনিম আফিফা। হ্যালো,
হ্যালো, সবাইকে শুভেচ্ছা। আমি ঢাকা বাংলাদেশ থেকে তাসনিম আফিফা বলছি। সাম্প্রতিক সময়ে আমরা জানি যে পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে এমন ভিডিওকে কেন্দ্র করে গণপিটুনিতে বাংলাদেশে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। এমনকি ভিত্তিহীন এবং কুসংস্কারাচ্ছন্ন গুজবের কারণে একদিকে যেমন নিরীহ নিরাপরাধ লোকেরা প্রাণ হারাচ্ছেন, অন্যদিকে দেশে এক ধরনের অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হচ্ছে। আমার প্রশ্ন, এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হওয়ার মূল কারণটা আসলে কি এবং এটি মোকাবেলার সরকার এবং সাধারণ জনগণের কি ভূমিকা পালন করা উচিত বলে আপনারা মনে করেন?
ধন্যবাদ আপনাকেও তাসনিম আফিফা। আমরা এ নিয়ে একটু আগে আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, তো এখন তো আরেকটা আমরা প্রশ্ন পেলাম। আমি যাচ্ছি ডক্টর শাহদিন মালিকের কাছে। জি,
গুজবে কম বেশি সব দেশের লোকই, সব দেশে কিছু কিছু গুজবে বিশ্বাস করে। এখন কোন গুজব কখন তারা বিশ্বাস করবে বা কোন গুজব লোকের বেশি সত্যি মনে করবে, এটা অনেকগুলি সার্বিক অবস্থার উপরে নির্ভর করে। এখন যে লোকে গুজবে বিশ্বাস করে মানুষ পিটিয়ে মেরে ফেলছে, এর কারণটা আমার কাছে প্রধান যেই কারণ এটা হলো যে এখন মানুষ মারাটা আমাদের জন্য খুব স্বাভাবিক হয়ে গেছে। কারণ প্রত্যেকদিনে আমরা দুর্ঘটনায় দেখছি 5 জন 10 জন 20 জন মানুষ প্রতিদিন মারা যাচ্ছে। এই ধরেন গত প্রায় 15 বছরে পুলিশের হাতে পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। দেখুন, মারাটা মানে মানুষ নিহত হওয়াটা স্বাভাবিক হয়ে যায়, তখন কিন্তু লোকে যেই কাজটা স্বাভাবিক সেইটা করতে অতটা ইতস্তত হয় না বা অতটা বিরত থাকে না। একটা অস্বাভাবিক কাজ করতে গেলে হ্যাঁ লোকে 4 বার চিন্তা করবে, ভাববে। কিন্তু আমার দৃষ্টিতে আমাদের দেশে গত কয়েক বছরে বা 1.5 দশক ধরে এই নিহত হওয়া, মানুষ মেরে ফেলা, এটা খুব স্বাভাবিক হয়ে গেছে। এখন ওই জন্য যারা গণপিটুনিতে অংশগ্রহণ করছেন তারাও এটাকে আমার মনে হয় যে খুব যে খারাপ কাজ করছেন সেটা মনে করছেন না। ধরেন ওই যে একজন লোক মারা গেল, পুলিশ বলে সে 10টা মামলার আসামি, তো সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, এই কথাটা কেউই বিশ্বাস করে না। কিন্তু পুলিশ যখন করছে তার মানে তো সাধারণ মানুষ ভাববে এটা এত খারাপ কাজ কি। একজনকে যদি আমি দোষী মনে করি এবং সাথে সাথে তার মৃত্যু নিশ্চিত করাটা যদি সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী এতদিন ধরে করছে, তাহলে আমরাও সেই কাজ করি, আমরা তো পুলিশের মতোই কাজ করছি। আর যে দুর্ঘটনার কথা বললাম, এত লোক মারা যাচ্ছে, এত কিছু হচ্ছে প্রতিদিন প্রত্যেকদিন পত্রিকায়, এখন আমার মনে হয় যে দুর্ঘটনাটাও স্বাভাবিক হয়ে গেছে। আমি তো বলি যে আগে ধরেন 10 বছর আগে রাস্তায় যাচ্ছি, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে যে মানুষ পড়ে আছে, আমরা সবাই হয়তো থামতাম, থেমে হয়তো কিছু করার চেষ্টা করা বা সাহায্য করা। এখন আমার ধারণা দুর্ঘটনা দেখলে বেশিরভাগ লোকই গাড়ি বা বাস না থামিয়ে চলে যাবে, কারণ জিনিসটা স্বাভাবিক হয়ে গেছে। ওই গণপিটুনিটা হচ্ছে আমার মনে হয় মৃত্যু এটা স্বাভাবিক হয়ে গেছে, সেটাই হলো প্রধান কারণ।
হ্যাঁ, কিন্তু সেটা মনে করলে তো চলবে না, কারণ যদিও প্রধান কারণ মনেও করে, তারপরেও প্রশ্ন থেকে থাকে যে মানুষকে এইভাবে পিটিয়ে হত্যা করাটা মোটেই সম্মত কাজ নয়। আমি ডক্টর মিজানুর রহমানের কাছে যাচ্ছি। একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে এই গণপিটুনি যারা চালাচ্ছে তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই তরুণ সমাজ, ও অন্যরা তামাশা দেখছে, কিংবা দেখা যাচ্ছে যে তাদের মোবাইল ফোনে তারা ভিডিও করছে, ছবি তুলছে, কিন্তু এদিকে কোনো খেয়াল নাই কাউকে রক্ষা করার ব্যাপারে। এই যে সমাজের এই যে অধঃপতন, এটাকে ডক্টর মিজানুর রহমান আপনি কিভাবে দেখেন?
দেখুন, ডক্টর স্বাধীন মালিক যা বলেছেন আমি তার সঙ্গে পূর্ণ সহমত আমি পোষণ করছি, কিন্তু এর বাইরে গিয়ে আমি একটু কথা বলি।
নিশ্চয়ই
আপনি যথার্থ বলেছেন যে এই গণপিটুনিতে প্রধানত যারা অংশগ্রহণ করছে তারা হচ্ছে তরুণ সমাজ। তাহলে কেন? এর প্রধানতম কারণ যদি আমি স্পষ্ট করে ছোট্ট কথায় বলি, সেটি হচ্ছে তাদের এই সমাজ এবং রাষ্ট্রের ভেতরে তাদের অভ্যন্তরে একটা ক্রোধ, একটা ক্ষোভ, একটা ত্রহ কাজ করছে। তারা কোনোভাবেই এই সমাজ রাষ্ট্রকে যেন ঠিক নিজের রাষ্ট্র মনে করতে পারছে না, কারণ আপনার আমার চাকরির সংস্থান নেই, আমি লেখাপড়া শেষ করেছি কিন্তু কোনো কুলকিনারা পাচ্ছি না যে কিভাবে আমার জীবন চালাবো, আমি কুলকিনারা পাচ্ছি না কারণ আমি নিরাপদ সড়ক চেয়েছিলাম কিন্তু উল্টো আমার বিরুদ্ধে মামলা করে আমি হয়রানির শিকার হচ্ছি কিন্তু সড়কের নিরাপত্তা হয়নি। আমি আমার অন্যান্য ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আমি কোর্টে আন্দোলন করেছি, কোর্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, সেখানেও আমাকে রাষ্ট্র ভুল বুঝেছে এবং বুঝে এখনো আমাদের পিছনেই যেন রাষ্ট্র তার চর লাগিয়ে রেখেছে এবং নানাভাবে নাজেহাল করা হচ্ছে, কিন্তু যে লক্ষ্যে আমরা পৌঁছতে চেয়েছিলাম নাগরিক হিসেবে তা থেকে আমরা বঞ্চিত হয়েছি। নানা কারণে কিন্তু তরুণদের ভিতরে একটা ক্ষোভের জন্ম হয়েছে, এগুলো হচ্ছে সেই পুঞ্জীভূত ক্ষোভের পরিপ্রকাশ এবং খুবই মারাত্মক ভাবে, খুবই আমি বলবো বর্বরোচিত ভাবে সেই এই প্রকাশটি ঘটছে। এবং এই প্রকাশে আরো একটি কারণ আছে, সেটি যখন আমি দেখি যে বছরের পর বছর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় প্রশ্রয় প্রাপ্ত হয় তখন কিন্তু মনে হয় যে এটিও বোধহয় একটি পথ হতে পারে আমার ক্ষোভে এবং আমার মানে মত অনুসারে কোন একটি বিচার পাওয়ার মধ্যে একটি পথ গ্রহণযোগ্য হতে পারে। কেন্দ্রের কিছু না যে কথাটা ডক্টর সাজিদ মালিক বারবার বলেছেন এবং এই কথাটাই বলতে হয় যে এখন আমাদের সমাপ্ত হয়ে গেছে, স্মরণীয় পর্যায়ে চলে এসছে, কেননা আমরা দেখছি যে আমাদের রাষ্ট্রের তরফ থেকেই যেন এগুলোকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এমনকি যারা এরকম কাজে পারদর্শিতার পরিচয় দিয়েছেন অনেকে আবার পুরস্কৃতিও করা হচ্ছে। এই কাজগুলো এই দেখতে দেখতে আমাদের এমন ভাবে শুনে গেছে যে আমরা এটা করছি এবং যখন আমরা ভিতরে কোনো ক্ষোভ জন্মাচ্ছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তখন আমি পক্ষটিকে বুঝে দিচ্ছি।
জি
বড় যে এটা আমাদের কামনীয় নয়, এটা কাঙ্ক্ষিত নয়, এটা প্রত্যাশিত নয়, সুতরাং কি করতে হবে আবার কিন্তু সে একটি প্রশ্ন যে আমাদের আইনের শাসনের পথটাকেই একমাত্র বিকল্প হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে। মানুষের মুক্ত চিন্তার এবং ওই মুক্ত বুদ্ধির চর্চার যে স্বাধীনতা সেই জায়গাগুলোকে আরো প্রশস্ত করতে হবে, প্রসারিত করতে হবে, কেননা আমার বুকের ভেতরে কোনো কথা যেন চাপা রেখে সেই 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 ভাবটি যেন আমাকে বয়ে বেড়াতে না হয় এরকম একটা অবস্থার সৃষ্টি করাটা বাঞ্ছনীয়।
জি অ্যাডভোকেট দিলরুবা শারমিন।
জি আমি তো বলতে চাচ্ছিলাম যে আপা যেটা প্রশ্ন করেছিলেন যে পদ্মা সেতুতে রক্ত লাগবে, মাথা লাগবে, তো এই যে গুজবটা যার জন্য সাতজনের মৃত্যু হল, তো আমার আসলে মনে হয় যে এখানে একটা এতচক্র কাজ করছে ধর্মের একটা অপব্যাখ্যা দেবাস, এটা একটা ব্যাপার, অন্ধকার জগতে আবার ফিরিয়ে এনেবাস। হ্যাঁ, সেই আমরা আইএমএ জাহেলিয়া যুগটা যদি আমরা বলি, এতচক্র কাজ করে যাচ্ছে সেটা যেই হোক। আরেকটা হচ্ছে যে তরুণ সমাজ, স্বাধীন ভাই যেটা বললেন যে তরুণ সমাজ মূলত এই কাজগুলোতে লিপ্ত হয়ে পড়ছে এবং কিছু মানুষ দেখছে, ভিডিও করছে, আসলে এই তরুণ সমাজটা কেন এটা করছে বা করতে আগ্রহী হচ্ছে, উৎসাহ বোধ করছে, এক্ষেত্রে আমি আসলে যেটা অনুভব করি যে রাজনৈতিক একটা প্রচ্ছন্ন এবং সরাসরি প্রশ্রয় এই তরুণ সমাজ পাচ্ছে। আমরা যদি রাজনৈতিক দলগুলো আমরা মিছিল মিটিং দেখি, বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছে এবং যারা অতীতে ছিলেন, উভয়ের কথা আমি বলছি, সবসময় দেখা গেছে যে তরুণ সমাজকে কাজে লাগিয়ে মিছিল মিটিং, হোন্ডা বাহিনী, হ্যাঁ, বিশাল বহর, একজন কেউ আসছে তো এয়ারপোর্ট থেকে শুরু করে সব দখল, লঞ্চ ঘাট থেকে শুরু করে সব দখল, বাস স্ট্যান্ড, স্টেশন, সমস্ত জায়গা দখল করে তরুণ সমাজ উদ্যম উত্তাল বাতাল করে তুলছে স্লোগানে স্লোগানে। তো এই তরুণ সমাজকে মানে সঠিক পথে ব্যবহার না করে এত বেশি রাজনৈতিক দলগুলোর প্রধানরা, নীতি নির্ধারকরা নানাভাবে ব্যবহার করেছে, যে জন্য এই তরুণ সমাজ ওই প্রকাশ্য দিবালোকে রিফাতকে হত্যা করতে পারছে, আবার রেণুকে হত্যা করতে পারছে, আবার ওই পদ্মা সেতুর উচিলা তুলে ধর্মের অপব্যাখ্যা করে মাথা নিয়ে নিচ্ছে, এরকম করতে পারছে। তো আমার মনে হয় আমি যেমনি ভাবে বললাম আইন বিচার এবং পুলিশ প্রশাসন বা বিভিন্ন বাহিনীর কথা, আমি মনে করি এই অস্থির অবস্থার জন্য রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছে এবং অতীতেও ছিল, তারা বিশাল ভূমিকা রেখেছে, নেতিবাচক ভূমিকা রেখেছে।
জি, আমাদের একজন শ্রোতা নাজিম মাহমুদ, তিনি ইমেলে একটা ঘটনার বর্ণনা করেছেন যেখানে পকেটমার ভেবে একজনকে মারা হচ্ছিল এবং আবার কেউ কেউ বলল যে না, আমরাই তাকে ধরে মারি, কারণ পুলিশের হাতে দিলে তো পুলিশ টাকা খেয়ে ছেড়ে দেবে। তো এই যে আস্থাহীনতা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপারে, সেই জিনিসটা তিনি তার ইমেল বার্তায়, ফেসবুক বার্তায় তিনি ব্যক্ত করেছেন এবং ওই রকমই একটা কথা ডক্টর শাহদিন মালিকও বলছিলেন, অন্যরাও বলছিলেন। তো আমরা এবার পরবর্তী প্রশ্নকর্তার কাছে যাই। হ্যালো, হ্যালো,
জি, আমি আমি দিদারুল ইকবাল বলছি, সাউথ রেডিও ক্লাব মিরপুর ঢাকা থেকে।
জি বলুন।
আজকের অতিথিদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে ভয়েস অফ আমেরিকা আর সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে চলমান যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে এই ধরনের একটি আলোচনার আয়োজন করেছে, এই জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে আমি যে প্রসঙ্গটা নিয়েই প্রশ্নটা করতে চাচ্ছি।
আপনার প্রশ্নটাই বলুন, সরাসরি প্রশ্নটা বলুন, কারণ আমাদের হাতে খুব সময় কম। জি
জি জি, আমরা আসলে দেখে আসছি যে সেই ছোটবেলা থেকেই শুনে আসছি যে যে এই গুজব সংক্রান্ত যে বিষয়গুলি, এগুলি খুব একটা মহামারী আকারে ছিল না। আমরা শুনছি ছোটবেলায় যে কোন ব্রিজ করতে গেলে বা সেতু করতে গেলে সাধারণত সেখানে নরবলি দিতে হয় বা মাথা লাগে, এরকম শুনে আসছি, কিন্তু সেটা নিয়ে কোন রকম ওই ধরনের সমাজে প্রভাব পড়তে দেখিনি যেটা আমরা এবার দেখলাম, যে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, যাকে হত্যা করা হচ্ছে সেও জানে না তাকে কি কারণে হত্যা করা।
প্রশ্নটা, আপনার প্রশ্নটা প্লিজ,
তারাও কিন্তু
আপনার প্রশ্নটা
কি কারণে মারছে। আমি এখানে জানতে চাচ্ছি অতিথিদের কাছে যে আমরা এটা একটা জিনিস লক্ষ্য করেছি, এই যারা এই মারামারির সাথে সম্পৃক্ত, গুজবের মূল সংঘর্ষের সাথে সম্পৃক্ত, তাদের বয়স কিন্তু অনেকেরই কম এবং দেখা যাচ্ছে তারা প্রায় 18 বছরের নিচে। তো এই ক্ষেত্রে যারা অতিথি রয়েছেন তাদের কাছে জানতে চাচ্ছি যে এখানে কি কোনো কৌশলে এখানে শিশুদেরকে ব্যবহার করা হচ্ছে কিনা, কারণ আমরা জাতিসংঘের নীতিমালা অনুযায়ী জানি যে 18 বছরের নিচে সকলে শিশু এবং এদেরকে বড় ধরনের কোনো শাস্তি দেওয়া যাবে না। তো এই ক্ষেত্রে এই যে হত্যাকাণ্ডগুলির সাথে যারা সম্পৃক্ত হয়েছে বা আমরা দেখছি সেখানে তাদের বয়স কম, তো এটা কি একটা কোনো কৌশলে শিশুদেরকে ব্যবহার করা?
জি, ধন্যবাদ, ধন্যবাদ দিদারুল ইকবাল। আপনার এই প্রশ্নের উত্তরের জন্য আমি ডক্টর শাহদিন মালিকের কাছে যাচ্ছি। শিশুদেরকে কি ইচ্ছে করে ব্যবহার করা হচ্ছে? জি বলুন।
আমরা সবকিছু এখন সারা দেশ এই ষড়যন্ত্র মানে যে নরবলি দেওয়ার মতো এখন আমরা কোন সবকিছুর পিছনে ষড়যন্ত্র খুঁজি। আমরা এখন ওই গুজবের মতো খুব ষড়যন্ত্রে বিশ্বাসী একটা জাতিতে পরিণত হচ্ছি। আমার কাছে উত্তরটা খুব সোজা, যে আইনে একটা প্রভোকেশন বলে কথা আছে, মানে অতিমাত্রায় কাউকে উত্তেজিত করা, এবং কেউ উত্তেজিত হলে অঘটন ঘটাতে পারে। দেখুন, আমার এই 37 বয়সে আমি তো খুব সহজে উত্তেজিত হব না, কিন্তু ধরেন 40 বছর আগে আমার যখন 20 বছর বয়স ছিল ওই রকম আর কি, তখন ওই বয়সে লোকের উত্তেজনাটা বেশি কাজ করে, মানে লোকে সহজে উত্তেজিত হয়ে পড়ে। মানে মারামারিরা ওই তরুণরা করে, বুড়োরা মারামারি করে না, ঘুষাঘুষি করে না। আমার মনে হয় যে ওই এই নরবলির গুজবে যারা উত্তেজিত হচ্ছে না, স্বাভাবিক ভাবেই তরুণরা বেশি উত্তেজিত হবে, আমার কাছে এটাই মনে হচ্ছে স্বাভাবিক। এবং এই জন্যই আমরা অপেক্ষাকৃত কম বয়সী তরুণ তাদেরকে এখানে বেশি সক্রিয় হতে দেখছি।
জি, পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন মনিরুজ্জামান নাসিম আলী পিরোজপুর থেকে। হ্যালো,
আমি মনিরুজ্জামান নাসিম আলী পিরোজপুর থেকে বলছি। মাসখানেক ধরে গুজব বাংলাদেশে বিভিন্ন সেক্টরে আমরা লক্ষ্য করেছি যে ছড়িয়েছে, প্রধানত পদ্মা সেতুর বিষয় নিয়ে তেল ভরা গুজব ছড়িয়ে 6-7 হত্যাকাণ্ড সংঘটিত। এই বিষয় কি আমাদের সামাজিক অস্থিরতা, আইনের প্রতি মানুষের আস্থাহীনতা, সরকারের প্রতি এক ধরনের আস্থাহীনতা বা বিশ্বাসহীনতা বলি, অনাস্থা বলি, এ থেকে প্রসূত কিনা? এবং সরকার, প্রশাসন, পুলিশ, মন্ত্রিসভার সদস্যরা, এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী এ বিষয়ে উদ্যোগ নিয়েছেন, এর মাধ্যমে প্রশমিত হচ্ছে। কিন্তু এটাকে যে মাঝে মাঝে বিরোধী দলের কাজ বলে সরকারের পক্ষ থেকে বা সরকারের মন্ত্রিসভার সদস্যদের পক্ষ থেকে অভিযোগ আনা হচ্ছে, তাহলে ভারতে যে গুজব ছড়িয়ে, ছেলে ধরা গুজব ছড়িয়ে সেখানে এই ধরনের গণপিটুনি, এর মধ্যে দেখা গেল তিনজন কংগ্রেস নেতাকেও গণপিটুনির শিকার হতে হয়েছে, এর মধ্যে কি কোনো বাংলাদেশ ভারতের কোনো আঞ্চলিক বিষয় আছে না? এগুলো এক ধরনের স্থিরতা থেকে এইসব প্রশ্ন করা হচ্ছে বা এইসব অপবাদ দেওয়া হচ্ছে।
ধন্যবাদ। আমি অধ্যাপক মিজানুর রহমানের কাছে যাচ্ছি।
দেখুন, আমি আমি আসলে আমার কল্পনার মাত্রাটা অত বেশি আমি প্রলম্বিত করতে চাইছি না। আমার মনে হয় যে ঘটনা যদি ঘটছে, সেই ঘটনা কেন ঘটছে তার বহুমাত্রিক একটা ব্যাখ্যা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমি দিয়েছি
মালিক
দিয়ে আমার একটু যেন বক্তব্য যদি একত্রিত করা যায়, তাহলে বোধ হয় মোটামুটি একটা চিত্র আমরা পাবো যে কেন এই ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনা থেকে উত্তরণের কোন পথ আসলে আমাদের সামনে কি হতে পারে বাস্তবসম্মত, সেটাই কিন্তু আলোচনা হয়েছে। আমার তো মনে হয় না যে এই ব্যাপারে নতুন কিছু বলবার কিছু আর রয়েছে আমার পক্ষে।
আচ্ছা, দিলরুবা শারমিন, আপনি কি মনে করেন যেমন অভিযোগ ওঠে যে সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র কিংবা বিরোধী দল এটা করাচ্ছে, আবার একটু আগে আমাদের প্রশ্নকর্তা এটা বললেন যে অনুরূপ ঘটনা আমরা ভারতেও দেখেছি, তো আপনি কি মনে করেন?
দেখুন, প্রত্যেকটা গণতান্ত্রিক দেশেই সরকার থাকবে, বিরোধী দল থাকবে, বিরোধী মত থাকবে, নানান একটা পরিবারের মধ্যেই থাকে, তো দেশ তো থাকবেই। তো সরকারের, বর্তমান সরকারের যে কোনো কাজ, বিরোধী দল যদি খুব শক্তিশালী বিরোধী দল হয়, ডেফিনেটলি তারা প্রতিবাদ করবে এবং সংশোধন করবে, এটা নিয়ে কোনো কথা নাই। আর চক্রান্তের কথা যদি বলতে চান, শব্দটা যদি চক্রান্ত হয়, তাহলে আমি বলবো যে সেই যুগে যুগে প্রত্যেকটা ইতিহাস যদি আমরা ঘাঁটি, চক্রান্ত চলবেই। রাষ্ট্রীয় ক্ষমতায় যে বাজার থাকবে তাদের ভিতরে এবং বাইরে দু জায়গায় চক্রান্ত চলবে। আমরা যদি সবসময় এভাবেই ভাবি যে যে কোনো কিছু প্রতিবাদ করা মানে সে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, এটা ভুল। কারণ তাই যদি হতো, তাহলে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পিছনে যে মানুষটি দায়ী, খন্দকার মোস্তাক, তিনি কিন্তু বিরোধী দলের কেউ ছিলেন না, তিনি ছিলেন সরকারের ভিতরে এবং বঙ্গবন্ধুর পদলেখনকারী একজন। সুতরাং এ কথা ভাববার সুযোগ নাই যে কোনো কিছু ঘটলেই বিএনপি করছে বা অমুক করছে বা তমুক করছে। এ কথা আমরা নিজেরাও বলতে পারি যে সরকারের ভিতরেও এই চক্রান্ত হতে পারে, সরকারের বিরুদ্ধে হতে পারে, কিন্তু ওই পর্যায়ে আমি যাব না। আমি এটুকু বলতে চাই যে এই যে গুজব হোক, গণপিটুনি হোক বা এই যে চক্রান্ত হোক, সবকিছু একভাবে যদি আমরা বলে ফেলি একটা পজিশন থেকে, প্রত্যেকটা পজিশনের একটা ওজন আছে। আমি যে পজিশনে অবস্থান করছি সেই পজিশন থেকে যদি আমি বলে ফেলি একটা এইরকম দুর্বিষহ ঘটনা, গণপিটুনি অথবা মাথা উপরে নিচ্ছে, ভিডিও করে ভাইরাল করে দিচ্ছে, প্রকাশ্য দিবালোকে মানে চাপাতি দিয়ে হত্যা করছে এক যুবক আর এক যুবককে, আমি যদি বলে দিই এক কথাতেই যে এটা বিএনপি জামাত চক্রান্ত, এটা হবে আমার জন্য সবচাইতে ভুল। রাষ্ট্রের যে কোনো অবস্থায় থেকে আমি যদি বলে দেই এটা ঘটেছে বিএনপি করেছে, এটা ঘটেছে জামাত করেছে, তাহলে সেটা ভুল হবে। একথা আমি বলতে চাই, যদি সেটা আপনি মনেই করেন, একজন মন্ত্রী বা একজন সেই পর্যায়ে একজন মানুষ যদি এটা মনে করেন যে এটা জামাত বা বিএনপি করছে, সেক্ষেত্রে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন।
অবশ্যই
আপনি একটা ফাঁকা বলি মাঠে বলে দিতে পারেন না, এটাই আমার বক্তব্য।
হ্যাঁ, আসলে পুরো ব্যাপারটাই আজ অনুমানের এবং প্রশ্নটা উঠছে এই কারণে, কেবল গণপিটুনির কারণে নয়, এই গুজবের কারণে যে পদ্মা সেতুর মতো অত্যন্ত একটি ইতিবাচক, অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত ইতিবাচক একটি কাজ যা বাংলাদেশের অবকাঠামোকে অনেক বেশি শক্তিশালী করবে, সেই পদ্মা সেতু নির্মাণে মানুষের রক্ত বিসর্জন দেওয়া হচ্ছে, বিশেষ করে শিশুদের, এই কথাটা রটনা যে বা যারাই করুক না কেন, সেটা যে নিশ্চয়ই উন্নয়নমূলক কার্যক্রমে সহায়ক হবে তা নয়। মানুষ এইরকম গুজবে বিশ্বাস করতে করতে যদি কোনোদিন এই কথা দাঁড়িয়ে দেয় যে না, পদ্মা সেতু নির্মাণ চলবে না কারণ সেখানে মানুষকে হত্যা করা হচ্ছে, তাহলে তো উন্নয়নমূলক কার্যক্রমই থমকে যাবে। সেই আশঙ্কা থেকেই এই প্রশ্নগুলো উঠছে। ডক্টর শাহদিন মালিক, আপনি কি মনে করেন?
এটা তো আমার মনে হয় না যে একটা গুজব, হ্যাঁ গুজব ছড়ানো এবং গুজব ছড়ানোর ফলে লোকে বিশ্বাস করবে এবং বিশ্বাস করে পদ্মা সেতু বিঘ্নিত হবে, আমার মনে হয় যে এর থেকে কাল্পনিক চিন্তা কিছুই হয় না। গুজব ছড়াতে পারে, হ্যাঁ কেমন কিছু এই যে এই গণপিটুনি ঘটনা ঘটছে, কিন্তু এইটা থেকে আমার মনে হয় না কোনো মানে কোন যত বড় ষড়যন্ত্রকারী হোক, আমি তত্ত্বের খাতিরে ধরে নিচ্ছি যে এই ষড়যন্ত্র করে সে পদ্মা সেতুকে আটকে দিবে বা বিলম্বিত করবে, আমার মনে হয় যে এটা এটা রূপকথা কল্পনাকেও হার বানিয়ে যায়।
জি আপনাকে আপনাকে ধন্যবাদ। আমরা এবার যাচ্ছি টেলিফোন লাইনে, আছেন আরাফাত চৌধুরী। হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম, আপনি কোথেকে বলছেন বলেন?
আমি চট্টগ্রাম থেকে।
জি আপনার প্রশ্নটা শুরু বলেন, মন্তব্যের দরকার নেই, প্রশ্নটা সংক্ষেপে বলেন। জি
না, প্রশ্নটা হচ্ছে গিয়ে কি ওই যেটা গুজব বলছেন এগুলো কিন্তু জনগণের বলেন মানুষের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ যে ওর পছন্দ মতো কিছু হচ্ছে না, এটা একটা গুজব রটানো হচ্ছে, কিছুটা গুজব কিন্তু আমার পছন্দ মতো এটা হচ্ছে না, আমি খুব কিভাবে জানবো, এটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ যে জনগণের মতো কথা মতো বোধ হয়নি, আবার জনগণের কথা মতো কোন উন্নয়ন হচ্ছে না, ধরুন আমার তো পার্সোনালি একটা ক্ষোভ আছে, আমার সুন্দরবনটা ধ্বংস করে দিচ্ছে, তো কথার কথা যদি আমি গুজব রটাচ্ছি না, যারা যারা রটাচ্ছে তাদের কথা বলছি, তো এইরকম একটা আমার মতো সুন্দরবনটা তো আমি সারা জীবনের জন্য হারাচ্ছি, তো মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে এগুলো কিন্তু শিখতে হবে। দেখেন না, ও একদম মাকে মেরে ফেলতেছে, বাবাকে মেরে ফেলতেছে, ছেলে আবার মাকে মেরে ফেলতে, সবই ক্ষোভের বহিঃপ্রকাশ, এগুলি সবগুলো যে পূর্ব পরিকল্পিত তা ঘটনা না, এগুলো কিন্তু ইনস্ট্যান্ট মাথায় আসছে, দেন ওকে কভায় ফেলতেছে, ঘুমের মধ্যে কভায় করেছে, এগুলো সবগুলো হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ, এগুলো ধরেন দীর্ঘদিনের লাইফ ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে গুজবগুলো হচ্ছে। এক্ষেত্রে হ্যাঁ গুজব করতেছে, এটাকে আইনের আওতায় আনতেছে না কেন, মাঠপর্যায়ে যে পুলিশ বাহিনী আছে ওদের সাথে যারা তাকে দুষ্কৃতিকারী দ্বারা থাকে তাদের সাথে যোগসাগর থাকে, ওরা আর্থিক লেনদেনের ফলে ওরা আর মূল দোষী যারা উঠে আসছে না যে কোনো অপরাধী থেকে, এখন পুলিশ চার্জশিট যেতে টাকার উপর নির্ভরশীল করে দিচ্ছে, যার ফলে গিয়ে তৃণমূল পর্যায়ে যারা গ্রামে অঞ্চলের গুজব রটাচ্ছে বা অন্য কাজে অপরাধী হচ্ছে, ওই ক্ষেত্রে এগুলো বিচার না হওয়ার সংস্কৃতি থেকে বারবার
অপরাধী
লটাচ্ছে।
আপনার কোনো প্রশ্ন আছে?
আমি বলতে পারবো
না, আর তো বলার সময় নেই, আপনার কোনো প্রশ্ন আছে?
প্রশ্ন আছে মানে এখানে আসলে আমি ওটা জানি না, এই জন্য ওদের থেকে প্রশ্ন করতে পারতাম আর কি, অতিথি কে আছে জানলে।
না অতিথি তো আছেন, আমরা এর আগেই জানিয়েছি অধ্যাপক মিজানুর রহমান রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, যিনি একসময় বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন। ডক্টর শাহদিন মালিক আছেন, যিনি সুপ্রিম কোর্টের আইনজ্ঞ, এবং অ্যাডভোকেট দিলরুবা শারমিন আছেন। তো এরই আছে
রহমানের
কাছে
একটা প্রশ্ন রাখতে চাই, কার কাছে?
মিজানুর রহমান,
অধ্যাপক মিজানুর রহমানের। মিজানুর রহমানের
সাথে? জি জি নিশ্চয়ই নিশ্চয়ই।
এখন উনি যেহেতু মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন আগে, ওই ক্ষেত্রে ওনার কাছে এগুলো ধরেন এখন ইয়াকে হত্যা করলো, কাকে, এই গুজবে রটে এই একটা রেনু রেনু নামের যে মহিলাকে হত্যা করলো, দুই বাচ্চা এটি হয়ে গেল, দুইটা বাচ্চা, ওদের ক্ষেত্রে তো মূলত বিচারটার ক্ষেত্রে ওনারা কি অবদান রাখছেন, যে মিজান রহমানরা ওনারা যেহেতু দীর্ঘদিন ধরে মানবাধিকার নিয়ে কাজ করছে, ওই যদি এগুলো নজর দেওয়ার দরকার যে কেন করছে, মানুষ কে করছে, ওনারা কিন্তু এই মূল বিষয়গুলো তো আসলে আর কথা বলেন না, সরকার সরকারের ক্ষেত্রে হলে বলে সরকারের সাইটা কেন, ওনারা এটা নিয়ে মানবাধিকার নিয়ে লাফালাফি করে, সরকারের যদি বিপক্ষে যায় এটা নিয়ে ওনারা লাফালাফি করছেন না, ওনারা সরকারের অর্থাৎ সরকার যেটা সাই দিবে মনে হয় ওটার পক্ষে গিয়ে ওনারা
মানবাধিকার
নিয়ে লড়েন। আপনাদের
এটার জন্যই আমরা যাচ্ছি। মিজানুর রহমান আপনি কি বলেন? অধ্যাপক মিজানুর রহমান,
এই যে মানে প্রশ্ন করতে উনি যে কথাগুলো বললেন শেষের দিকে, এই যে ওনার একটা ক্ষোভ,
হ্যাঁ
এই ক্ষোভটা কিন্তু আমরা ওখানেই বলেছি যে এই যে আপনার দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি, এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক তাদের ক্ষমতার অপব্যবহার, এই যে তাদের উপরে আমাদের আস্থাটা দিন দিন কমে গেছে, এবং আরো ভাবে আমরা নানা কারণে দেখেছি যে আমাদের তরুণ সমাজের ভিতরে একটা ক্ষোভের সঞ্চারিত হয়েছে, এই সবকিছুরই কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে, এবং উনিও কিন্তু সংক্রমিত, উনিও মানে যেভাবে যে যে জনগণের ভাষাটা ব্যবহার করলেন, আমরা তখন নাবড়াই নাবড়িয়ে বেড়াই এবং তখন কোনো কথা বলি না, কিন্তু হয়তো উনি খবর রাখেন না যে দেখুন সবার কিন্তু ভিন্নমত পোষণ করার পন্থা এক নয়, একজন রাজনৈতিক কর্মী যেভাবে তার ভিন্নমত পোষণ করেন
একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা সুপ্রিম কোর্টের একজন আইনজীবী কিন্তু ঠিক সেইভাবেই যে তার বিনিয়োগ পোষণ করতে হবে তা কিন্তু নয়। কিন্তু কেউ যে করেন না তা কিন্তু নয়, এরকম সমালোচনা আলোচনা কিন্তু চলছে, তর্ক বিতর্ক চলছে, এই প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে। এবং এই যে আজকে আপনার এই আলোচনায় যে অংশগ্রহণ করছি আমরা, এটিও কিন্তু যে আমাদের মতামত অন্য সকলের সঙ্গে ভাগ করে নেবার জন্য
নিশ্চয়
কিন্তু সমালোচনা আলোচনা, সুতরাং এই কাজগুলো যে হচ্ছে না তা কিন্তু নয়। তবে হ্যাঁ, উনি যদি বলেন যে বিশেষ কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যাদের দায়িত্ব এই সমস্ত প্রশ্নের দিকে খুব নিবিড় দৃষ্টিতে তাকানো এবং নির্মোহ ভাবে তাদের বিচার করা এবং সরকারের কাছে আপনার সমালোচনামূলক বক্তব্য তুলে ধরা এবং কি করণীয় সেদিকে দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য দেয়া, সেই কাজগুলো হয়তো সব প্রতিষ্ঠান যে একইভাবে করে চলেছে এটি বোধহয় দাবি করাটা উচিত হবে না, দাবি করার কোন সঠিক মানে জায়গা বোধহয় নেই। এখানে উনি যদি সমালোচনা করেন যে মানবাধিকার কমিশনের কাছে তো প্রত্যাশা ছিল অনেক, সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের প্রাপ্তি হয়নি, সেটা আমরা অবশ্যই আমি আপনাদেরকে মাথা পেতে নেব যে যতটা করবার ছিল হয়তো ততটা করা যায়নি, যতটা দেওয়ার ছিল ততটা হয়তো দেওয়া সম্ভব হয়নি, এটা হতে পারে। কিন্তু এর বাইরে যে আমরা একদমই যে শুধুমাত্র সরকারের পদলোপন করে চলেছি এই কথা যদি কেউ বলেন অবশ্যই ওটা যথেষ্ট শক্তভাবে আপত্তি করবার।
নিশ্চয়ই একটা প্রসঙ্গে আমি অ্যাডভোকেট দেলুবা শর্মিনের কাছে যেতে চাই যে এই যে স্কুলে ছোট ছোট বাচ্চাদের অভিভাবকরা বাচ্চাদের নিতে যাচ্ছেন, নিজের বাচ্চাকেই নিতে যাচ্ছেন, সেখানে তো একটা বড় রকমের আশঙ্কা এখন বিরাজ করছে যে হুট করে কেউ তাকে বলবে যে সে বাচ্চা চুরি করে করতে এসছে। একটা সমাধানের কথা আমরা শুনেছি যে কোনো কোনো স্কুল অভিভাবকদের একটা আইডি কার্ড একটা পরিচিতি পত্র দিচ্ছে, কিন্তু এটা সর্বজনীন না, সবাই পাচ্ছে তা নয়। তো একটা আশঙ্কার মধ্য দিয়েই তো অভিভাবকরা যাচ্ছেন, কিংবা ধরুন একজন মা যাচ্ছেন তার সন্তানকে নিতে, পাশে একটা ছোট বাচ্চা খেলা করছে তার মাথায় একটু হাত বুলিয়ে দিলেন, এই রকম যে মানবিক বিষয়গুলো, এগুলো কি এখন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে?
ভীষণভাবে। আমি এখানে ছোট্ট একটা আমার অভিজ্ঞতা শেয়ার করি যে আমি বাইরের দেশে দেখেছি যে সাধারণত কোনো বাচ্চা খুব সুন্দর বাচ্চা দেখেও ওই তাকে কেউ মাথায় একটু আদর করে দেওয়া বা একটু গালে ই করা বা একটু জাস্ট আমরা যেমন হাত নাড়ি বা এগুলো কিন্তু করে না। এবং আমাদের বাঙালিদের আমরা যারা বাইরে যাই তো আমাদের একটু অভ্যাস আছে, এবং এরকম একটা পরিস্থিতিতে আমি নিজেও পড়েছিলাম যে না এটা তুমি করতে পারো না, এটা আমার বাচ্চা, তুমি ইভেন তার সাথে ছবিও তুলতে পারো না। তো আমি প্রথম দিকে একটু ধাক্কা খেতাম, পরে আমি আস্তে আস্তে বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর বিষয়টা। এখন ঘটনা হচ্ছে ওদের কালচারটা ওভাবেই তৈরি হয়েছে এবং ওভাবেই এগিয়ে যাচ্ছে। আমাদের দেশে কিন্তু আমরা আমাদের বাচ্চাতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নিয়ে যাই, পাশাপাশি প্রতিবেশী বাচ্চাও যদি তখন যায় ওই পথে, আমরা কিন্তু একসাথেও নিয়ে যাই আবার একসাথেও ব্যাক করি। সমস্যা হচ্ছে যে আজকে দেশে এই গুজব বলেন, আস্থাহীনতা বলেন, মানুষের প্রতি মানুষের সন্দেহ বলেন, অবিশ্বাস বলেন, আমি বলি মানুষের সবদিকে লোভ খুব বেড়ে গেছে। এই অসহিষ্ণুতার পিছনে আমি লোককেও দেখতে পাই যে ওর আছে আমার নাই কেন, কিন্তু আমি বিচার করি না যে ও অর্জন করেছে অনেক কষ্ট করে, ওই কষ্টটাও আমাকে করতে হবে, এটা কিন্তু বিচার করি না। সেই ক্ষেত্রে এই যে বাচ্চাগুলো খুব মানে নামি দামি স্কুলে বা গুটি কতক স্কুলে হয়তো আমরা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে দেখেছি বাবা মার ছবি টবি জমা টমা দিয়ে আগে থেকে নিয়ে রাখতে হয় যে কে বাচ্চা নিবে না নিবে। এখন এই ছবিগুলো তো আসলে যারা পিটাচ্ছে তাদের প্রত্যেকের হাতে হাতে নাই, লক্ষ লক্ষ জনতার হাতে নাই, এবং সেটা দেওয়া সম্ভব না। আমি আমার এই ছেলে আমার এই মেয়ে দেখুন জনগণ এটা আমি শুধু স্কুল কর্তৃপক্ষের কাছে থাকি,
বুঝতে পারছি এই এই সমস্যার কোনো সমাধান নেই।
এখন এখন গার্জিয়ান যদি এই অবস্থা হয়, প্রত্যেকটি গার্জিয়ান এখন আতঙ্কিত স্কুল গেটে যাওয়া নিয়ে বা কিছু নেই, এই এবং একটি মহল একটি চক্র সে যেই হোক সে তার সেই বা তারা এটাই চাচ্ছে এখান থেকে বের করে আনার বহু পথ আছে, বহু পথ। সবচেয়ে বড় পথ হচ্ছে যে আমাদের দেশে অনেক মিডিয়া আছে, মিডিয়াতে কন্টিনিউয়াসলি প্রচার হতে পারে। আরো পথ আছে, আমাদের দেশে বিভিন্ন এনজিও আছে, তাদের ভূমিকা থাকতে পারে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে প্রচারণামূলক হতে পারে, যেখানেই জটলা হচ্ছে সেখানে হতে পারে। সবচেয়ে বড় কথা, সরকার এবং তার প্রশাসনের প্রতি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এবং আইন বিভাগ, বিচার বিভাগ এইসবের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে, অন্যথায় এটাই চলবে।
নিশ্চয়ই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, কারণ হাতে খুব সময় নেই, কাজে উত্তরগুলো আমি অনুরোধ করব সংক্ষেপে দিতে। আমাদের এই মুহূর্তে আমাদের একজন শ্রোতা শিবচর মাদারীপুর থেকে, আবু সাইদ, হ্যালো।
হ্যাঁ, আমি আবু সাইদ থেকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য
আপনার প্রশ্নটা সরাসরি আপনার প্রশ্ন দেন। জি, আপনার প্রশ্ন।
আমার প্রশ্ন, গুজব যে বিষয়টা ছড়িয়ে পড়েছে এই বিষয়টা সম্পর্কে এবং সচেতনতার জন্য প্রশাসনের পক্ষ থেকে যদি প্রত্যেক উপজেলায় এবং প্রত্যেক জনবহুল স্থানে অন্তত পক্ষে 6-7 দিন করে একটানা প্রচার করা যেত কিনা, যে গণমাধ্যম তো আছেই, রেডিও টেলিভিশন পেপার পত্রিকা আছেই, কিন্তু সরাসরি এগুলোর দিকে অনেকেই সরাসরি তথ্য না পেলেও যদি এরকম কিছু করা যায় কিনা, যে বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে যে প্রতি উপজেলায় ভিত্তিক এবং প্রত্যেক জনবহুল স্থানে মাইকিং এর মাধ্যমে, বড় সমাবেশের মাধ্যমে গুজবের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রোগ্রাম করতে পারে কিনা, এ মর্মে সরকারের কোন প্ল্যান পরিকল্পনা যদি একটানা থাকে, তাহলে সেক্ষেত্রে কি ব্যবস্থাগুলো আমরা জানতে পারি?
বুঝতে পারছি। ডক্টর শাহাদিন মালিক, আপনি কি মনে করেন যে এ ব্যাপারে আরো মানুষকে সচেতন করার জন্য কোন প্রচার করা দরকার? উনি যেমন বলছেন যে মাইকের মাধ্যমে উপজেলাগুলোতে, কেবলমাত্র গণমাধ্যমে নয়, সরাসরি ভাবে, আপনি কি মনে করেন? এটা
প্রচার করা অবশ্যই দরকার, কিন্তু এটা সম্ভব অসম্ভবের ব্যাপার আছে তো।
জি,
সরকারকে এত কিছু কাজ করতে হয়, এই যে ধরেন এখন ডেঙ্গু নিয়ে ঢাকা শহরের সবাই হিমশিম কাঁপছে।
জি,
সরকারের তো লোকবল, সরকারের লোক মানে সরকারি কর্মকর্তা কর্মচারী, লোকবল সীমিত, অর্থ সম্পদ সীমিত, হঠাৎ করে সারা দেশে মাইক ভাড়া করে লোক দিয়ে এই ধরনের একটা বিশাল আকারে কর্মযোগ্য এই 1-2 সপ্তাহে নোটিশে করার মতো সরকারের সম্পদ লোকবল নাই। করতে পারলে অবশ্যই ভালো হতো, কিন্তু ওইটা সরকার হয়তো 5টা জিনিস করতে পারে। এখন কোন 5টা? আমাদের দাবি 50টা। এই 50টা দাবি সরকারের পক্ষে পূরণ করা সম্ভব না। আর যেখানে এটা অন্য মাধ্যমে, যেটা বললো যে রেডিও টেলিভিশনে বা এই মানে সামাজিক, যেখানে যেটা সম্ভব, এটা সরকার ছাড়া কেউ করতে পারে না, সেটা সরকার করবে। মানে অপরাধীকে খুঁজে, অপরাধীকে ধরা, তাকে বিচারে সম্পন্ন করা, এটা আমরা, আমি আপনি করতে পারবো না। এখানে ওইটা একটু খেয়াল রাখতে হবে আর কি, সরকারের পক্ষে কি করা সম্ভব বাস্তবতার নিরিখে আর কি করা সম্ভব না। করতে পারলে অবশ্যই ভালো হতো,
আমি
তো বলবো যে মনে করুন বছর দশক আগেও বাংলাদেশকে আমরা গর্ব করতাম যে এটা আমাদের একটা ওই সরকারি সংস্থার, তাদের যে কর্মক্ষমতা, কর্মদক্ষতা, তাদের কর্মচাঞ্চল্য, এটি আমাদের সকলকে অভিভূত করতো, কিন্তু সেটা কিন্তু অনেক ম্রিয়মান হয়ে গেছে। কি কারণে সে কারণটা ক্ষতি দেখাতে সময় এটি নয়, তবে তারা কিন্তু অনেকটা আমি কোণঠাসা অবস্থায় আছে এবং অনেক ম্রিয়মান, তাদের উপস্থিতি আমরা কিন্তু সরব উপস্থিতি খুব একটা লক্ষ্য করি না। কিন্তু এখনই তো সময়, ডক্টর সাদি মালিক যে কাজটি করছেন, যে সরকারের কিছু নির্দিষ্ট কাজে যেগুলো সরকারকে দিয়ে শুধুমাত্র করানো সম্ভব এবং সরকারেরই একমাত্র ইখতিয়ার, বাইরের যে কাজগুলো বিভিন্ন জনস্বার্থে, সেখানে কিন্তু বৃহত্তর জনসমাজকে যদি সম্পৃক্ত করা যায় তাহলে কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। কিন্তু সেখানে আমাদের সরকারি সংস্থাগুলোর একটা বিরাট ভূমিকা রয়েছে বলে মনে করি, এই জায়গাটি সরকার কিভাবে ব্যবহার করতে সক্ষম হবেন, সেটা কিন্তু এখন সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে
এবার আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অধ্যাপক মিজানুর রহমান, ডক্টর শাহদিন মালিক, এবং অ্যাডভোকেট দিলরুবা শারমিন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।